exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে খোয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। আর সঙ্গে আছি আমি আজি শর্মিন। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রাইজের সত্য ঘটনা। আজকের সত্য ঘটনার নাম দ্য বিটিকে স্ট্র্যাংলার। আসুন তাহলে শুনি দ্য বিটিকে স্ট্র্যাংলার এর সত্য ঘটনা কুয়াশা এক্সপ্রাইজে। আপনি আছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিমে। বছরে একইভাবে দশটা খুন হয়, এটা কি কাকতালীয় হতে পারে নাকি থাকতে পারে সবগুলো খুনের পেছনে কোন একজনের হাত? জানতে হলে চলে যেতে হবে এখন থেকে প্রায় 50 বছর আগের আমেরিকায়। সেইখানে উইচিটা ক্যান্সাসে বাকল অন দ্য বাইবেল বেল্ট নামে বেশ বড় একটা সম্প্রদায় ছিল, যেখানে একটা সময় এলাকার সবাই অনেক শান্তিতে থাকত। আর বেশ নিশ্চিন্তে বাসার দরজা বন্ধ না করে বাসা থেকে বের হয়ে যেও নিজেদের সুরক্ষিত মনে করত। কিন্তু সব শান্তি ভঙ্গ করে দিতে হঠাৎ একদিন হানা দেয় বিটিকে কিলার ডেরিস রাইডার। 30 বছর ধরে গোয়েন্দা পুলিশ দল হন্যে হয়ে তার খোঁজ করে, কে হবে তার পরবর্তী টার্গেট। যেমন পুলিশদের ভাবায় তেমন নিজেদের কারো পরিবারের ওপর হামলা হতে পারে সেই আশঙ্কায় তারা বেশ চিন্তিত থাকে। তারা বারবার বিভিন্ন এলাকার রেকর্ড চেক করতে থাকে যে আদৌ কোনোভাবে তার কোন সূত্র ধরে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তখনকার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর কিছু সিরিয়াল কিলারদের মধ্যে তার নাম রেকর্ড হয়ে যায়। সারা দেশে আতঙ্ক আর পুলিশদের মাঝে তাকে ধরতে না পারার হতাশা ছড়িয়ে রেখেছিল সে। নিজের নাম নিজেই দিয়েছিল বিটিকে কিলার। বি ফর বাইন্ড, টি ফর টর্চার, অ্যান্ড কে ফর কিল। আসলে নামের মধ্যেই তার শিকারদের খুন করার প্রক্রিয়াটা সে বলে দিয়েছিল। কয়েকজন সিরিয়াল কিলার সবাইকে ঘোষণা দিয়ে খুন করে, আর কেউ হোক না হোক বিটিকে খেলে সবাইকে জানিয়ে শুনিয়ে তা স্বীকার করত। কিন্তু তারপরও তাকে খুঁজে বের করে হাতে নাতে ধরার মতো দুষ্কর কাজটি করতে পুলিশ ফোর্সের 30 বছর লেগে যায়। তারা জানত যে প্রতিটা খুনের পর তাকে ধরতে অক্ষম হয়ে পুলিশ বিটিকে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। 1974 সালে বিটিকে খেলে তার প্রথম স্বীকার করেছিল। কাঠের তৈরি সাদা রঙের বেশ সুন্দর একটা বাসায় থাকত ওটেরো ফ্যামিলি। তারা কেবলই পুরো পরিবার সহ উইচিটা ক্যান্সাসের মেট্রো এরিয়াতে শিফট করেছিল। পরিবারের প্রধান জোসেফ একজন বিমানের ডাক্তার ছিল, আর তার ওয়াইফ জুলি একটা লোকাল ফ্যাক্টরিতে কাজ করত। তাদের ছেলেমেয়ে সহ খুব সুন্দর সুখী একটা পরিবার ছিল, যেটা ধ্বংসাবশেষ দেখে পুলিশ গ্রুপ রীতিমত হকচকিয়ে যায়। সেদিন তারা দেখে ওটেরিও পরিবারের বাসায় তাদের বেডরুমে পড়ে আছে জোসেফ আর জুলির লাশ। দুজনের মুখে প্লাস্টিক ব্যাগ দিয়ে মোড়ানো ছিল এবং হাত পা বেঁধে তাদের ফেলে রাখা হয়েছিল। শ্বাসরুদ্ধ করে মারা তাদের ছোট ছেলের মৃতদেহ পড়েছিল আরেকটা বেডরুমে। তবে এখানেই শেষ না, এই সবের থেকেও ভয়ঙ্কর কিছু দেখা বাকি ছিল পুলিশের সেখানে। 11 বছরের মেয়ে জোসেফিনকে হত্যা করা হয়েছিল বাকি সবার থেকে একেবারে অন্যভাবে। খুনি তাকে প্রথমে সিঁড়ি দিয়ে কোনোভাবে নিচে নিয়ে আসে, তারপর তার গলায় দড়ি দিয়ে কিছু পাইপের সাহায্যে তাকে উপরে তুলে রাখে যতক্ষণ তার শ্বাস চলে। আর সেই অবস্থা সে এমন কিছু করে যা তাকে এক ধরনের পৈশাচিক আনন্দ জগতে নিয়ে যায়, যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। পুলিশের ধারণা হয় আসল শিকার হয়তো জোসেফেনই ছিল। সে পরিবারে আরো তিনটে ছোট ছেলে মেয়ে ছিল, যারা স্কুলে থাকার কারণে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল। এইসব তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে খুনি তাদের বাসার ল্যান্ড ফোনের লাইন কেটে দিয়েছিল, যাতে তাদের সাহায্য চাওয়ার একমাত্র পথটাও বন্ধ হয়ে যায়। বিশেষ করে এটা জানার পর পুলিশের সন্দেহ হয় যে নিশ্চয়ই যেন তেন কেউ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে না, কেননা উইচিটা ক্যান্সাসের মতো শান্তিপূর্ণ এলাকায় এর আগে কখনো এমন কিছু ঘটেনি। তবে ক্যান্সাসের রং তখন প্রায় বদলে গিয়েছিল, কারণ তখন দ্য বিটিকে কিলার তার নানা রং দেখাছিল। যদিও অটোরিয়ার পরিবার এত নিষ্ঠুরভাবে মেরে ফেলার কারণ পুলিশ ধরতে পারছিল না কোনোভাবেই, তবে কিছু উপস্থিত প্রমাণের উপর ভিত্তি করে তারা একটা ধর্ষণ করার ইচ্ছা থেকে খুন করে ফেলার মানসিকতার কিছু ধারণা করে, আর সেই অনুযায়ী খুনি খোঁজ করার চেষ্টা চালায়। জানুয়ারি থেকে চলতে থাকে খোঁজ প্রায় অক্টোবর পর্যন্ত। জোসেফিনের কাছ থেকে পাওয়া ডিএনএ এর উপর তারা গবেষণা করতে থাকে। 9 মাস পরীক্ষা নিরীক্ষার পর তার কিছু উদ্ঘাটন করতে পারেনি। কোনো ক্লু না পেলেও সে মাসের তিনজন ব্যক্তি নিজেদের ওটেরিও ফ্যামিলির খুনি বলে দাবি করে। তবে কেউ একজন জানত যে তারা মিথ্যা কথা বলছে, সে পুলিশকেও জানায় যে তারা তিনজন বিখ্যাত হওয়ার জন্য সব বানানো গল্প সাজাচ্ছিল। সে আরো জানায় যে একমাত্র সেই সব জানে, কারণ পরিবারের সবার হত্যা সেই করেছে আর কারো সাহায্য ছাড়া একাই করেছে। বাসার উত্তর পশ্চিম দিকে জোসেফিনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে কিভাবে কি করেছে না করেছে সবকিছুর ভয়ঙ্কর রূপ ব্যাখ্যা করে সবাইকে। বাসার বেসমেন্টের মেঝে থেকে কয়েক ফুট উপরে ঝুলিয়ে রাখার বর্ণনা অবিকল ঘটনাস্থলের সাথে মিলে যায়। পুলিশের বুঝতে বাকি থাকে না যে তারা যার কাছ থেকে চিঠিটা পেয়েছে সেই আসল খুনি। সে এলাকার থানা সিটি লাইব্রেরির একটা বইয়ের কাগজের ভাঁজে তার টাইপ করা চিঠি রেখে যায় আর সেটা সম্পর্কে পুলিশকে জানায়। সে পুলিশকে হুমকি দেয় এবং বলে যে ওটেরো পরিবারের মতো সে আবার মানুষ খুন করবে আর এবারে পুলিশ তাকে ধরতে পারবে না। FBI রয়ের মতে নিশ্চয়ই খুনি আত্মঅহংিকা জনিত কোন মানসিক অবস্থায় ভুগছে, কেননা একজন সিরিয়াল কিলার কখনোই পুলিশ ফোর্সের কাছে তার হত্যাকাণ্ডের গল্প করবে না। তবে ওটেরো পরিবারের খুনি যে সে নিজে আসলে অনেক শক্তিশালী এটা সে ভাবছিল, যে কখনো কোনো ভুল করতে পারে না আর সবার কথার মূল আকর্ষণ হওয়ার জন্য সব করতে পারে। তার আসল উদ্দেশ্য ছিল সবার মনে ভয় ঢুকিয়ে দেয়া, আর ইতিমধ্যে সে অনেকটা সফল হয়েছিল। পুলিশ ফোর্স বুঝতে পারছিল না যে কিভাবে তাকে ধরবে বা পরবর্তী শিকার কি হবে, কিভাবে তাকে বাঁচাবে। বিটিকে কিলারের মানসিক সমস্যার কারণে বিশেষ কোনো কারণ ছাড়াই মানুষ খুন করত, তাই কখন কে শিকার হতে পারে তার ধারণা করে সতর্ক হওয়ারও কোনো উপায় ছিল না। তার মধ্যে পরপর 3 বছর বিটিকে কিলার কোন শিকার করে না, তবে 3 বছর পর সে আবার দেখা দেয়। তার পরবর্তী শিকার থাকত হাইড্রোলিক স্ট্রিটে। সে বাসায় ছেলে মেয়ে নিয়ে একা থাকতেন এক ভদ্র মহিলা। মাত্র 24 বছর বয়সের শার্লি ভিয়ান তার 3 ছেলে মেয়ে নিয়ে সেই দিন বাসাতেই ছিলেন, তবে একটু অসুস্থ ছিলেন সেই দিন তিনি। আর এমন একটা দিনেই তার প্রয়োজনীয় সরঞ্জাম যেমন হাত পা বাঁধার জন্য দড়ি, মুখ বন্ধ করার জন্য টেপ আর সাথে একটা ছোট্ট বন্দুকও রাখতেন। তবে বন্দুক দিয়ে তিনি কখনো কাউকে আঘাত করতেন না, বরং ভয় দেখাতেন তার শিকারদের যাতে তারা উপায় না পেয়ে তার কথা মতো মাথা নত করে চুপচাপ ভয়ঙ্কর মৃত্যুর দিকে অগ্রসর হয়। সেদিন সকাল 11:45 হাইড্রোলিক স্ট্রিটে সে বাসায় হাজির হয় পিটিকে কিলার। প্রথমে সে ছোট ছেলে মেয়েদের বাথরুমে বন্ধ করে দেয়, তারপর আস্তে আস্তে শ্বাসরুদ্ধ করে সে শার্লিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবে অনেকক্ষণ সময় নিয়ে পিটিকে কিলার তাকে মারে, কারণ তার মৃত্যুর ভয়ে দম বন্ধ হয়ে আসার কষ্ট দেখে কেমন যেন এক প্রকার শান্তি ও আনন্দ পায় সে। কিন্তু বেশিক্ষণ সে এই আনন্দ উপভোগ করতে পারে না, কারণ সে বাসার ল্যান্ড ফোনে হঠাৎ করে বারবার ফোন আসা শুরু হয়। তখন বিটিকে কিলার উপলব্ধি করতে পারে যে সে বাসার ফোনের লাইন কাটতে ভুলে গিয়েছিল, তার পরিণামে তার শ্বাসরুদ্ধ করে রাখার পৈশাচিক আনন্দে বাধার সৃষ্টি হয়। সে অস্বস্তি বোধ করতে থাকে, তাই উপায় না পেয়ে সে সেখান থেকে পালিয়ে বের হয়ে যায়, কিন্তু ততক্ষণে শার্লির শ্বাস নেওয়া একেবারে বন্ধ হয়ে যায়। পুলিশ তদন্ত করতে এসে মারার ধরন দেখেই বিটিকে কিলারকে সন্দেহ করে, কারণ শার্লি আর ওজেরো ফ্যামিলিকে মারার ধরন প্রায় একই মনে হয় তাদের কাছে। এই সবের মধ্যে একটা ভালো কিছু হয়েছিল, শার্লির ছেলে বিটিকে কিলারকে তাদের বাসায় যাওয়ার আগে পাশের বাসার প্রতিবেশীর বাসায় যেতে দেখে। পুলিশের তখন খটকা লাগে, তাই তারা তদন্ত করে জানতে পারে যে বিটিকে কিলারের আসল টার্গেট শার্লি ছিল না, বরং শার্লি নামে একটা মেয়ে যে তার বান্ধবী নিয়ে সে বাসাটায় থাকত, সেই ছিল বিটিকে কিলারের প্রাইম টার্গেট। কিন্তু ভাগ্যবশত সেদিন বাসায় না থাকার কারণে সে বেঁচে যায়। তবে 1 বছর পর আবারও চার্লির বাসায় হানা দেওয়ার চেষ্টা করে, তবে চার্লি তার রুমমেট এবার আগে থেকে সতর্ক ছিল। তারা বাসায় পোষা কুকুর রাখে যাতে করে বিটিকে কিলার ঘরে প্রবেশ করার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তারা টের পেয়ে পুলিশকে জানায় আর সকাল পর্যন্ত তারা রান্নাঘরে লুকিয়ে থাকে। বিটিকে কিলার এবারও বাসার বাইরে থেকে চলে যায় আর তারা বেঁচে যায়। বিটিকে কিলারের টার্গেটই থাকত এলাকার এমন সব বাসা খুঁজে বের করা যেখানে মেয়ে বা মেয়েরা থাকছে কোনো পরিবার ছাড়া, আর যদি কেউ একা থাকে তাহলে তার জন্য শিকার করা আরো সহজ হয়ে যায়। যেমন ন্যান্সি ফক্স, 25 বছর বয়সে ন্যান্সি একাই থাকত, পরপর 2টো চাকরি করে সে অনেক রাতেই বাসায় ফিরে, আর বিটিকে সব শিকারদের খোঁজ খবর আগে থেকে ভালো করে নিয়ে রাখত। এবারেও রেখেছিল, 1977 সালের ডিসেম্বরের 8 তারিখে ন্যান্সি তার জুয়েলারি স্টোরের অফিস থেকে বাসায় ফিরে। সে ন্যান্সির বাসায় আগে থেকে প্রবেশ করে অপেক্ষা করছিল। ন্যান্সি তাকে হঠাৎ থেকে ভয় পেয়ে যায়, তবে এর থেকে বেশি সে কিছুই করতে পারে না। বিটিকে তার উপর সব প্রকার অত্যাচার করে, সে ন্যান্সিকে বেঁধে মারধর করে। যে পরিমাণ শারীরিক নির্যাতন করলে একটা মানুষ তার নিজের মৃত্যু কামনা করবে, সেরকম কষ্ট দিয়ে বিটিকে তার শিকারদের খুন করত। সে নিজেকে সৃষ্টিকর্তার মতো শক্তিশালী মনে করত, আর সে শক্তি অনুভব করার লোভে সে তার শিকারদের কষ্ট দিয়ে অনেক সময় নিয়ে খুন করত। যাকে কেউ ধরতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ন্যান্সি হত্যার পরদিন সকাল 8:18 পুলিশ আবার বিটিকের কণ্ঠ শুনতে পায়। সে যে ন্যান্সিকে খুন করেছে সেটা সে তার নিজের মুখে স্বীকার করে, আর গতবারের মতো এবারও পুলিশ তাকে ধরতে পারেনি। এমনকি যে ফোন বুথ থেকে বিটিকে ফোন দিয়েছিল সেটা খুঁজে বের করতে করতে সেখান থেকেও বিটিকে পালিয়ে যায়। বিটিকে রীতিমতো পুলিশের সাথে লুকোচুরি খেলা খেলছিল। সে বারবার পুলিশকে অক্ষম, অযোগ্য আর অপারগ প্রমাণ করছিল। 2 মাস পর বিটিকে তার পরবর্তী পদক্ষেপ নেয়। উইচিটা টিভি স্টেশনে সে একটা পার্সেল পাঠায়। সে পার্সেলে শুধু চিঠিই না, একটা কবিতাও থাকে, যেখানে সে ন্যান্সির মৃত্যুকে কটাক্ষ করে অনেক কিছু লিখে রাখে। সে নিজেকে বিটিকে স্ট্র্যাংলার, সাইকো সহ কয়েকটা নামে আখ্যায়িত করে। সে লিখে যে এই পর্যন্ত 7টা খুন করেছে, এমনকি তাদের নামও উল্লেখ করে। সে জানতে চায় আর কয়টা খুন করলে খবরের কাগজ বা কোন সামাজিক মাধ্যমে তার নাম আসবে আর সে সবার দৃষ্টি আকর্ষণ করবে। চিঠির শুরু থেকে শেষ পর্যন্ত তার কথার ধরনই সবাই বুঝতে পারে এটা বিটিকে ছাড়া আর কেউ হতে পারে না। তারপরও কবিতা শেষে বিটিকে লিখে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে যায় ড্যানিস রেডার। লেখাটা পড়ার পর পুলিশ টিমের কেউ বুঝতে পারছিল না যে আদৌ তাকে সবার কাছে পরিচিত দেবে কি দেবে না, কেননা এতে তাকে অপরাধ করার জন্য, মানুষ খুন করার জন্য আরো উৎসাহ দেয়া হবে। কিন্তু যদি তার ব্যাপারে কাউকে কিছু না বলে এলাকার সবাইকে সতর্ক না করা হয়, তাহলে এরকম নিরীহ মানুষ খুন হতেই থাকবে, আর কেউ মোকাবেলা করতে পারবে না। চিফ পুলিশ অফ ক্যান্সাস মিস্টার রিচার্ড সিদ্ধান্ত নেয় যে তারা সবাইকে বিভিন্ন মাধ্যমে সতর্ক করবে। কিছুটা মানসিক প্রভাব ফেলার জন্যই মিস্টার রিচার্ড সরাসরি টেলিভিশনে এসে বিটিকে কিলারকে নিয়ে ভীতি প্রকাশ করে। তার মোকাবেলা করতে পুলিশ টিম অক্ষম এবং বিটিকেই শক্তিশালী বলে ব্যাখ্যা করে। যদিও বিষয়টা বেমানান, কিন্তু এর পেছনে পুলিশের পরিকল্পনা দুর্দান্ত ছিল। বিটিকে কিলার যেমনটা চেয়েছিল তারা তেমনভাবে সবার সামনে উপস্থিত করেছিল। তাদের ধারণা ছিল বিটিকে মানসিক শান্তি দিয়ে তাকে স্থির করা যেতে পারে, যার ফলে হয়তো সে মানুষ খুন করাও বন্ধ করে দিতে পারে। কিন্তু এত কিছু করার পরও বিটিকের কাছ থেকে কোনো উত্তর পায়নি পুলিশ দল, বরং এতে এলাকার সব মেয়েদের আতঙ্ক বেড়ে যায়। সবাই নিজেদের বাসা বারবার দিনরাত পুলিশকে ডেকে চেক করাতে থাকল। কখনো টর্চ লাইট, কখনো মোমবাতি, এসব নিয়ে সারাদিন ঘরের ভেতর বাইরে চেক করতে লাগলো। সবাই যেন ভূতের থেকে বেশি ভয় পাওয়া শুরু করল বিটিকে কিলারকে। পুলিশের সবাই একমত হয় একটা বিষয়, যে হোক না হোক এই সিরিয়াল কিলার তাদের এলাকায়ই হবে, এবং হয়তো বাকি সবার মতো খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে ওঠা বসা করছে, হয়তো এর জন্য তাকে কেউ ধরতে পারছে না। এইভাবে কিছু সময় পার হয়ে গেল। বিটিকে তখনও চুপচাপ ছিল, কোন নতুন পদক্ষেপ নেয়নি। প্রায় 3 বছর একইভাবে পার হয়ে যায়। তবে প্রতিটা খুনের পেছনে এই বড় বড় বিরতিগুলি যেন পুলিশের কাজটাকে আরো কঠিন করে ফেলছিল। কিন্তু তারা জানত যে বিটিকে যেখানেই থাকুক না কেন, সে অবশ্যই তার পরবর্তী টার্গেটের খোঁজে আছে এবং সবকিছু থেকেই পরিকল্পনা করে রাখছে। 1980 পর্যন্ত বিটিকে চিঠি পাঠাতে থাকে, যেখানে সে হুমকি দিয়ে আর পুলিশকে ছোট করে নানান কথা লেখে। আর এই চিঠিগুলো টাইপিং মেশিন খুঁজে বের করে সেটার মাধ্যমে বিটিকে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু তাতে কিছুই হয় না। এর মধ্যে হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে যায়। সবাই মনে করে হয়তো বিটিকে স্বীকার করা বন্ধ করে দিয়েছে, সে আর খুন করবে না। তাই 3 বছর শেষে পুলিশও তাদের তদন্তের পক্ষে কোনো ফল না পেয়ে নিরাশ হয়ে যায়। তারা ধরেই নেয় যে তারা আর বিটিকে কিলারকে খুঁজে পাবে না। তারপর স্পেশাল টাস্ক ফোর্স নিয়োগ করে রাখে এই ছদ্মবেশী সিরিয়াল কিলারের সন্ধানে। তবে প্রায় 6 বছর পর, অর্থাৎ 85 দিকে আরেকটা মৃতদেহের খবর পায় পুলিশ। এত বছরের নিস্তব্ধতার পর 53 বছর বয়সী মারিন হেজের বডি পায় তারা। উইচটা আউটস্কার্টসে পড়েছিল মৃত মারিন, যদিও তাকে শ্বাসরুদ্ধ করেই মারা হয়েছিল। তারপরও পুলিশ টিম নিশ্চিত হতে পারছিল না যে এটা বিটিকে কিনা, কারণ কখনোই তারা শিকারকে বাসার বাইরে কোথাও নিয়ে যেত না। বিটিকে একটা রিচুয়াল মেনে চলত, আর সেই রিচুয়াল অনুযায়ী সে মানুষ খুন করত। কিন্তু মারিনকে মেরে ফেলার ধরনটা পুরোপুরি বিটিকে কিলারের সাথে মিলছিল না। তাহলে কি এটা অন্য কারোর কাজ, নাকি বিটিকে কিলার পুলিশকে কেবল বোকা বানানোর জন্য এসব পরিকল্পনা করেই করছে? মারিনের বডি নিয়ে তার খুনি অন্ধকার রাতে একটা খালি চার্চে যায়। মারিনকে করা সব ধরনের শারীরিক নির্যাতনের ছবি তুলে সে, তবে অন্য কোথাও না নিয়ে মৃতদেহ চার্চে নিয়ে যাওয়ার বিশেষ কারণ ছিল খুনি। এমন পবিত্র জায়গায় পাপ করে সৃষ্টিকর্তার ঘরে তাকে চ্যালেঞ্জ করা, এমনকি সবার সামনে নিজেকে অনেক শক্তিশালী কিছু প্রমাণ করা ছিল তার লক্ষ্য। বিটিকে কিলার অনেক দিন পর পর স্বীকার করত আর খুঁজে খুঁজে সে নির্জন এলাকায় থাকা মেয়েদেরকে বেছে নিত, আর কারো মূল্যবান গহনা থাকলে সেগুলো হাতছাড়া কখনোই করত না। তবে স্বীকার করা মেয়েদের ব্যবহৃত গয়না সাথে নিয়ে যাওয়ার একেবারে ভিন্ন কারণ ছিল তার। বাকি সবার মতো টাকার জন্য না, বরং এক একটা গহনা দেখে সময়ে সময়ে সেই মুহূর্তগুলো মনে করে এক ধরনের পৈশাচিক আনন্দের জন্য সে এটা করত। হয়তো একই কারণে মারিন হেজের কিছু জুয়েলারি তার হত্যার সময় সাথে নিয়ে যায় সে। মারিনের মৃত্যুর পর বিটিকে খেলা লম্বা সময়ের জন্য আবার গা ঢাকা দেয়, কিন্তু প্রায় 6 বছর পর আবার একটা মৃতদেহ খুঁজে পাওয়া যায়। 62 বছরের ডলোরেস ডেভিস তার রিটায়ারমেন্টের শহরের আউটস্কার্টসে অবসর সময় পার করছিল। সে রাতে সে গভীর ঘুমেছিল, হঠাৎ তার বাসার জানালার কাঁচ ভাঙচুর করার শব্দ শোনা যায়। অনেকটা বোমা ফাটানোর শব্দের মতো বিকট শব্দ শুনে ডলোরেসের ঘুম ভেঙে যায়। রুম থেকে বের হয়ে কিছু বুঝে ওঠার আগেই তার একদম সামনে সে হিংস্র প্রাণী প্রায় বিজিকে কিলাকে দেখতে পায়। সে ডলোরেসকে শ্বাসরুদ্ধ করে মারে, আর প্রতিবারের মতো পুলিশ কোনো প্রমাণ সূত্র বা উপায় খুঁজে পায় না, আর এবারও বিটিকে কিলার হাত ছাড়া হয়ে যায়। 1974 সাল পর্যন্ত 7টা খুনের স্বীকারোক্তি করে সে চিঠি লেখে, তবে তারপর বাকি 3টা খুন করার সময় কাউকে কিছুই বুঝতে দেয় না বিটিকে। তবে 1904 সালে DNA পরীক্ষা করার অত্যাধুনিক ও নির্ভরযোগ্য পদ্ধতির সন্ধান পায় পুলিশ। 1970 সালে বিটিকে শিকারদের কাছ থেকে সংরক্ষণ করা DNA স্যাম্পলকে তারা পুনরায় বিশ্লেষণ করে দেখে, আর পেয়ে যায় বিটিকে DNA প্রোফাইল, যেটা শুধু মিলানোর অপেক্ষায় থাকে তারা। বেশ কয়েক বছরের জন্য আবার গায়েব হয়ে যায় বিটিকে। তবে 2004 সালের মার্চের 19 তারিখে আরেকটা চিঠি আসে, সেখানে সে 1986 সালে নৃশংসভাবে করা হত্যার কথা বলে। এই শিকারের নাম ছিল ভিকি, যার বয়স ছিল মাত্র 28। পুলিশ বুঝতে পারছিল যে বিটিকে কিলারকে ধরতে হলে খুব ঠান্ডা মাথায় তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাদের পরিকল্পনা ছিল আবার গা ঢাকা দেওয়ার আগে এবার বিটিকে ধরে ফেলবে তারা। পুলিশ টেলিভিশনের মাধ্যমে এসে আবার বিটিকে স্ট্র্যাংলার সম্পর্কে সবাইকে সতর্ক করে দেয়। বিটিকে পুলিশকে হুমকি দেয়, সে জানায় সে একজন শিকার খুঁজে পেয়েছে যে কিনা একা থাকে, আর তার উপর সে যখন তখন হামলা করতে পারে। পুলিশ তখন অনেক ভয় পেয়ে যায়, তারা খুঁজে খুঁজে যতটুকু সম্ভব উইচিটা ক্যান্সাসের মেয়েদেরকে সতর্ক করার চেষ্টা করে। এর মধ্যে বিটিকে একটা ছোট্ট ভুল করে ফেলে, সে চিঠি রাখার জন্য গাড়ি নিয়ে এমন একটা জায়গা বেছে নেয় যেখানে অনেকগুলো CCTV ক্যামেরা ছিল। রাত ছিল বলে অন্ধকারের জন্য পুলিশ বিটিকে চিহ্নিত করতে না পারলেও তার গাড়ির আকৃতি মেপে ফেলে। সেখান থেকে তারা ধারণা করে যে বিটিকে ব্ল্যাক জিপ চেরোকি চালায়। এর মধ্যে বিটিকে জানতে চায় যে একটা কম্পিউটারের ফ্লপি ডিস্ক ব্যবহার করে তথ্য দিলে সেটাই ট্রেস করা যায় কিনা, যদি ট্রেস করা না যায় তাহলে এখন থেকে সে এইভাবে পুলিশের সাথে কথা বলবে। শিকার হওয়া না হওয়ার জন্য বিটিকের দেয়া তথ্যের উপর নির্ভর ছিল পুলিশ টিম, তাই পুলিশও সেইভাবে কোঅপারেট করছিল। কিন্তু সুযোগ বুঝে পুলিশ ঠিকই তাকে জাল ফেলে। তারা খবরের কাগজে রেক্স উইল বি ওকে নামে একটা কোড দিয়ে মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার নাটক সাজায়। বিটিকে সে কোডটা ব্যবহার করে ফ্লপি ডিস্কের একটা পরীক্ষা করতে যায়, আর যেটা ডেটার মাধ্যমে বিটিকে ব্যবহার করা কম্পিউটার কোথায় আছে সে তথ্য চলে যায় পুলিশের কাছে। শুধু তাই না, লেনে সোয়েডারের নাম সহ পুলিশ আরো অনেক তথ্য পেয়ে যায়। গোয়েন্দা পুলিশের পুরো টিম একসাথে লেনে সোয়েডারের বাসায় যায়। তারা লেনসের বাসার সামনে তাদের সন্দেহ করা ব্ল্যাক চেরোকি দেখতে পায়। তারা ভাবতেও পারছিল না যে এত বছর পর আসলেই তারা বিটিকে কিলার লেনে সোয়েডারকে ধরতে যাচ্ছে। 2005 সালের 25 ফেব্রুয়ারি দুপুর 2টায় ডেনিস লাঞ্চ করতে তার বাসায় যায়, আর তার বাসার সামনে থেকেই পুলিশ তাকে ঘিরে ফেলে। তাকে গ্রেফতার করতে পারার এই মুহূর্তটাতে যেন পুলিশের কতদিনের প্রতীক্ষার প্রহর শেষ হয়। বিটিকে কিলারকে কারাগারে নেওয়া হয়েছে এই খবর যেন পুরো এলাকাবাসীর জন্য আনন্দের সংবাদ হয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিটিকে তার জবানবন্দিতে বেশ ঠান্ডা মাথায় তার 30 বছরের সকল হত্যাকাণ্ডের গল্প এক এক করে শোনায়। বেশ স্বাভাবিকভাবে জবানবন্দি দেওয়ার ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে 30 ঘন্টা ধরে জেরা করা হয়। প্রথমে পাথরের মতো চুপ করে বসে থাকলেও পুলিশ যখন একের পর এক করে তার DNA মিলে যাওয়া, গাড়ি সব মিলিয়ে তাকে খুঁজে বের করার পুরো কাহিনী বিস্তারিত বলে, তখন ডেনিস তার মুখ খুলে 2005 সালে 27 জুন ডেনিস কোর্ট রুমে সবার সামনে বিগত 30 বছরে তার কুকৃতির সব গোপন তথ্য ফাঁস করে দেয়। মুখোশধারী বিটিকে খেলে ডেনিস একটা সুন্দর পরিবার ছিল, যেখানে তার স্ত্রী আর দুই ছেলে মেয়ে ছিল। যারা তাকে চিনত জানত, তারা কেউ ডেনিস রেজারকে বিটিকে কিলার হিসেবে মেনে নিতে পারছিল না। তবে কেউ পারুক আর না পারুক, সব প্রমাণ আর জবানবন্দির পর অবশেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। বাবাকে গ্রেফতার করার 14 বছর পর ডেনিসের মেয়ে খেরিল রাসেল 2019 সালের ফেব্রুয়ারিতে মিডিয়ার সামনে আসে। সেইখানে সে প্রকাশ করে যে ডেনিসের মেয়ে হয়ে সে একটা সময় কত ছোট আর লজ্জা বোধ করত। ছোটবেলায় তার চোখের সামনে যেদিন তার বাবা ডেনিসকে গ্রেফতার করা হয়, সেদিন তারা সবাই অনেক বড় ধাক্কা খায়। তার মা ভাই সহ সবাই সে বাসা তখনই ছেড়ে দেয়। কিন্তু একজন কুখ্যাত সিরিয়াল কিলারের মেয়ে হওয়ার জন্য কেরিকে অনেক জায়গায় অনেক অপমানিত হতে হয়। এতগুলো বছর পর নিজের সংসারে কেরি ভালো আছে, কিন্তু এখনো সমাজের মানুষ তাকে তার নিজের পরিচয় না, একজন হত্যাকারী মেয়ে হিসেবে চেনে। অনেকেই তাকে অপছন্দ করে, তাকে অপমানজনক উক্তি করে কথা বলে। কেরি সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার নাম লিখে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ইঞ্জিন গুগলে খোঁজ করলে লেখা আসে ডটার অফ সিরিয়াল কিলার বিটিকে স্ট্র্যাঙ্গলার। তারপরও এতদিন পর সবার সামনে সে বলে যে তার বাবাকে সে ক্ষমা করে দিয়েছে। কেরি চায় সৃষ্টিকর্তাও যাতে ক্ষমা করে দেয়, আর তার মৃত্যুর পর সে তার বাবা ডেনিস রেডারের সাথে স্বর্গে দেখা করতে পারে। কিন্তু 74 বছর বয়সী ডেনিস রেডার যে এখন 175 বছরের শাস্তি কাটাচ্ছে, তাকে তার মেয়ে কিংবা অন্য কোন আত্মীয়স্বজন কেউ একজন 14 বছরে একবার দেখতে আসেনি, হয়তো এটাই তার প্রাপ্য শাস্তি। গল্প শেষ করার আগে দশটা খুনের ধরন নিয়ে যদি সংক্ষেপে বলি, 1974 সালে জানুয়ারির 15 তারিখে ওটোরো ফ্যামিলির সবাইকে শ্বাসরুদ্ধ করে, তবে জোসেফিনকে ড্রেনেজ পাইপ দিয়ে ঝুলিয়ে রেখে মারে। একই বছরের এপ্রিলের 4 তারিখ ক্যাথরিন ব্রাইটকে পেটে 3 বার ছুরি দিয়ে আঘাত করে মারে। শার্লিকে 1977 সালের মার্চের 17 তারিখে দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে মারে। ন্যান্সিকে ডিসেম্বরের 8 তারিখে বেল্ট দিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। মারিনকে 1985 সালের 27 এপ্রিল নিজের হাতে গলা টিপে মেরে ফেলে। ভিকিকে 1986 সালের সেপ্টেম্বরের 16 তারিখে নাইলনের মোজা গলায় চেপে দিয়ে মারে। আর ডোলোরাসকে 1991 সালের জানুয়ারি মাসের 19 তারিখে ট্রাউজার দিয়ে শ্বাসরুদ্ধ করে মারে। চলছে কুয়াশা ব্রট ইউ বাই এগলো আইসক্রিম। সঙ্গে আছি আমি আর্জে শর্মিনা, শুনছেন রেডিও 89.2 FM। আর এতক্ষণ ধরে শুনছিলেন এক্সফাইলস এর সত্য ঘটনা, দ্য বিটিকে স্ট্র্যাঙ্গলার এর কাহিনী। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার আরেকটি গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছে জাসিয়া বিনতে শামিম, আর গল্পের নাম এই বাড়িতে কেউ থাকে না। আসুন তাহলে শুনবো এ বাড়িতে কেউ থাকে না প্রথম পর্ব। আর চলছে কুয়াশা ব্রট ইউ বাই এগলো আইসক্রিম, সঙ্গে আছি শর্মিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আসতেছে, কালকে সকালেই চলে আসবো, 4-5 জন কয়দিন থাকবে জানি না, জানায় নাই কিছু। হ উপরের রুম গুছায় দিছি, ওইখানেই থাকবে। না, বর্ষা ঘরে থাকবে না কেউ, তুমি চিন্তা কইরো না। না না, তুমি একদম কোনো কথা বলবা না, তোমাকে যেন আমি কারো সামনে আসতে না দেখি। তুমি শুধুই আমার, তোমাকে শুধু আমিই দেখব।
আপনি সামনে না নিলে তো গাধাটা জাস্ট উইরা দিত।
শিলা, তুমি আর রাখি গাড়িতে বসো, আমি তাসিন দেখছি।
শিলা, সিএনজিটা কেমন যেন একটু বাঁকা হয়ে গেছে না, তাই তো দেখতে পাচ্ছি। আমাদের গাড়ির কিছু হলো কিনা কে জানে। সিএনজি এর একপাশ এভাবে বাঁকা হয়ে যাবে আর আমাদের গাড়ির কিছুই হবে না, তা কি হয় নাকি শিলা?
ভাগ্যিস সিট বেল্ট পরেছিলাম।
আমাদের মনে হয় আজকে আর সিলেটে যাওয়া হবে না।
কেন?
এই ভোরবেলায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাও আবার ঢাকা থেকে বেরো হতে পারলাম না। আই থিঙ্ক দিস ইজ এ সাইন দ্যাট উই শুড নট গো দেয়ার।
রাখি, তুমি না সবকিছুতে এত সাইন খুঁজে বেড়াও কেন বলো তো?
তুমি তো জানোই আমি এগুলো একটু বেশি বিশ্বাস করি।
আচ্ছা, আমরা সিলেটে কার জন্য যাচ্ছিলাম?
আমার জন্য।
জি, তুমি গত 2 সপ্তাহ ধরে কান্নাকাটি করে আমাদের মাথা খেয়ে ফেলছো। আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যাব, আমাকে ঢাকার বাইরে কোথাও নিয়ে যাও, নইলে আমি তোমাকে বিয়েই করব না। তোমার মন রাখতেই তো মিনাল ভাই আমাদের নিয়ে প্ল্যান করলো যে কয়েকদিনের জন্য আমরা সিলেট গিয়ে ঘুরে আসব।
আর প্যারা দিও না তো শিলা, এই গাড়িটাকেও আমার থেকেও বেশি পছন্দ করে। আশেপাশে কত মানুষ জড়ো হয়েছে, আমার তো মনে হচ্ছে গাড়ির ভালোই ড্যামেজ হয়েছে।
শিলা, হ্যাঁ বলো,
তুমি একটু বাইরে গিয়ে দেখে আসবা হাউ ব্যাড ইট ইজ? আমার ভয় করছে।
মিনাল ভাই তো গাড়ি লক করে রেখে গেছে। ওই যে ওরা দুজন পুলিশের সাথে কথা বলছে।
পুলিশ তো ঝামেলা করছে মনে হয়।
আরে দূর, তুমি ওইসব নিয়ে টেনশন করছো। মিনাল ভাই মনে হয় পুলিশকে এখনো ওনার পরিচয় দেয়নি, একবার শুনলেই অবস্থা একদম টাইট হয়ে যাবে। আর এছাড়াও আমাদের তো কোনো দোষ ছিল না, সিএনজিটা কোনো সিগন্যাল না দিয়ে হুট করে এসে জুড়ে বসেছে। মিনাল ভাই বুদ্ধি করে গাড়িটা বাম সাইডে টার্ন করেছে বলে ও বেঁচে গেছে, নাইলে আজকে ওর খবরই ছিল। হি শুড থ্যাঙ্ক মিনাল ভাই।
এগুলো কি আর ওরা বুঝবে? শিলা, মানুষজন আমাদের গাড়ির ছবি তুলছে।
গাড়ির কি খুব বাজে অবস্থা? আচ্ছা, আমি কি বাইরের কাউকে ডাক দিয়ে বলবো আমাদের গাড়ির ছবিটি একটু দেখাতে?
এই না, চুপ করে বসে থাকো ভাই। এখন যদি এসে বলে যে রাখি আমাদের আজকে সিলেট যাওয়ার প্ল্যান ক্যান্সেল, সাথে আমার বিয়েটাও ক্যান্সেল, আমি কিচ্ছু বলবো না।
তুমি না একটু বেশি বেশি কথা বলো। ওই যে তাহসিন আসছে।
এই তাহসিন, কি হচ্ছে ওখানে?
মিনাল ভাইকে থানায় নিয়ে গেছে।
কি
তাহসিন, মাই খাবে কিন্তু, সত্যি করে বল।
আরে কিছুই না, পুলিশ ভাইরা পুরো ঘটনাটাই দেখছে, ওরা সিএনজি চালককে মামলা দিতেছে।
আচ্ছা যাক, তাও ভালো। আমরা এখান থেকে বাসায় যাব কিভাবে?
বাসায় কেন যাব?
তাহলে কোথায় যাব তোর মাথায়?
গাড়ির কি খুব বাজে অবস্থা?
মোটামুটি, এই গাড়ি নিয়ে এখন সিলেট যাওয়া যাবে না রে। মিনাল ভাই তার অফিসে ফোন দিয়ে আরেকটা গাড়ি পাঠাতে বলছে, ওইটা আসলে আমরা রওনা দিব। তোমাদের রেডি থাকতে বলল।
ওয়েল দ্যাটস কিউট। কি কিউট, আমি তো ভেবেছিলাম আমাদের আর আজকে যাওয়াই হবে না, বাট অ্যাপারেন্টলি মিনাল ভাই লাভস ইউ মোর দেন দিস কার।
সবকিছু ঠিক মতো নিয়েছো? কোনো কিছু আবার ওই গাড়িতে ফেলে আসোনি তো?
আমার মন ফেলে রেখে এসেছি মিনাল ভাই, আপনার গাড়ির সাউন্ড সিস্টেমটা অনেক মিস করব।
কি আর করা, ভাগ্যে ছিল না।
এই গাড়িটাও খারাপ না কিন্তু, আপনি এরকম একটা প্রাডো নিয়ে নিলেই পারেন।
আমার প্রাডো ভালো লাগে না, অতিরিক্ত বড়, এগুলো নিয়ে মুভ করা অনেক কঠিন।
তা ঠিক।
একটা বাইক কিনে ফেলেন, যে কোনো জায়গায় আরামসে চলে যেতে পারবেন।
মরে যাওয়াটা অনেক আরামসে হয়ে যাবে।
বাইক যারা চালায় তারা সবাই কি মরে যায় নাকি?
আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো, আমি যদি বাইকে থাকতাম তাহলে নির্ঘাত মরে যেতাম।
তোমরা এসব মরে যাওয়ার গল্প বাদ দিবা, হাইওয়েতে এসব নিয়ে কথা বলতে হয় না, নজর লাগে।
কার নজর লাগে
জানি না। উফ,
আচ্ছা ঠিক আছে, দেখো তোমার ইচ্ছা মতো তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, মনটা একটু ভালো করো প্লিজ।
আচ্ছা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ কেন?
এমনি ইচ্ছা আমার।
মিনাল ভাই গান ছাড়েন।
আর কতক্ষণ?
এই তো প্রায় চলে এসেছি, আর মাত্র 1 ঘন্টা।
2 ঘন্টা ধরে শুনে আসছি মাত্র 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা কয় ঘন্টা পর শেষ হবে মিনাল ভাই?
মাঝে মাঝে সময় থেমে থাকে।
নতুন ঘড়ি কিনেন, তাইলেই তো হয়।
একটু চা খাওয়া দরকার, পাশে কোথাও একটু রাইখেন তো ভাই।
চলেই তো আসছি, ওইখানে আমাদের জন্য সব খাবার রাখা আছে, এখন চা খেয়ে ক্ষুধাটা নষ্ট করবা?
আপনার বিশ্বাস নেই, না জানে আর কয় ঘন্টা লাগে।
আমারও ক্ষুধা পেয়েছে একটু একটু।
আচ্ছা, সামনে একটা ভালো হোটেল আছে, সেখানে রাখছি।
একটা টং মং হইলেও চলবে, চাই তো খাবো।
এখানে রাখি তাহলে।
মামা তিন কাপ চা দিন।
মানুষ আমরা চারজন, তুমি তিনটা চা নিলা কেন?
ও আপনি খাবেন? আমি তো ভাবলাম আপনি ক্ষুধা জিয়ে রাখবেন, ওইখান গিয়ে ভর পেট খাওয়ার লেগা।
তোমরা দুজন হাসছ, তোমাদের আজকে খাবার দিতে মানা করবো।
এই চা নাও তোমরা।
আচ্ছা মিনাল ভাই
বলো,
ওই বাগান বাড়িতে আর কে কে থাকে?
কেউ থাকে না।
মানে কি?
আহা তুমি তো ভয় পাচ্ছ কেন? কেউ থাকে না বলতে সাজ্জাদ থাকে, বাড়ি কেয়ারটেকার, এছাড়া আর কেউ থাকে না।
কেমন বাড়িটা?
গেলে তো দেখবাই, সবকিছু আগে থেকে বলে দিলে কিভাবে?
আপনার ঘড়ি ঠিক থাকলে এতক্ষণে গিয়ে একটা ঘুমও দিয়ে দিতে পারতাম।
আরে বাবা আমরা আসলেও আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
তুমি ওখানে শেষ কবে গিয়েছিলে?
অনেক বছর আগে, এই মনে করো 7-8 বছর হবে হয়তো। তবে এখন বাড়িটা অনেক সুন্দর করে রিনোভেট করছে, আগে তো শুধু একটা বিল্ডিং ছিল।
আপনি না বলে 7-8 বছর ধরে সেখানে যানই নাই।
না গেলে কি হচ্ছে? ছবি তো দেখছি।
ও বুঝলাম।
চা শেষ, চলো রওনা দিই।
আসসালামু আলাইকুম। এত দেরি করলেন যে স্যার, আপনাদের না সকালে আসনের কথা ছিল?
তোমাকে তো আমি চিনতে পারিনি সাজ্জাদ, কেমন আছো?
জি স্যার ভালো, অনেকদিন পর আসলেন।
সকালে আসার কথা ছিল, রাস্তা একটু ঝামেলা হলো, সেখানে প্রায় ঘন্টাখানেক শেষ।
তা স্যার খাবার কি দিয়া দিব?
হ্যাঁ টেবিলে দাও, আমরা ফ্রেশ হয়ে নিচে নামছি।
বাড়িটা এত সুন্দর,
পুরা এলাকায় এরকম বাড়ি একটাই আছে।
চাচা খুব শৌখিন মানুষ, এই জন্য এত আয়োজন।
সাজ্জাদ ভাই আপনি তো বেশ ভালোই যত্ন নেন বাড়িটার।
হ্যাঁ ছোটবেলা থেকে এখানে আসি, আমার মতো এই বাড়িটাও বড় হয়েছে, বাড়িটাকে নিজের বন্ধুর মতোই মনে হয়।
মিনাল ভাই উনি কি ছোটবেলা থেকে এই বাড়ির কেয়ারটেকার?
না আগে ওর বাবা ছিল, এখনো থাকে। আচ্ছা শোনো, পশ্চিম দিকে রুমটা তাহসিনের, আমি তার পাশেতে থাকবো, আর তোমরা দুইজন এই মাস্টার বেডে থাকবে। আর শোনো কেউ আমাকে ছাড়া কিন্তু বিড়ি খাবো না, ঠিক আছে? সাজ্জাদ কিন্তু আমার চাচির সিসি ক্যামেরা, সো উনি জানলেই আমার মাকে বলে দিবে, শুনে আমার মা হার্ট অ্যাটাক করে বসে থাকবে, তাই আমাদের সাজ্জাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে স্মোক করতে হবে।
সেইটা তো ভাই আপনার সমস্যা, আমাকে স্মোক করতে দেখলে তো কোনো সমস্যা নাই।
সমস্যা আছে
তাসিন, তুই একটু বেশি স্মোক করিস, কবে যে মরে যাবি।
আমি মরলে তোর কি?
তোর কাছে আমি টাকা পাই, ওগুলো শোধ কর তারপরে মর।
টাকার খোটা দিবি না কিন্তু সব সময়, বলেছি না আগামী মাসে দিয়ে দিব।
ওমা খোটা দিলাম কোথায়? তোমরা ঝগড়া করো, আমি শহরে গেলাম।
আমিও ফ্রেশ হব, তোমরা ডাইরেক্ট ডাইনিং রুমে চলে এসো।
মিনাল আহমেদ দেশের নাম করা একটা পত্রিকার মালিকের একমাত্র ছেলে, সিলেটের এই বাগান বাড়িটা ওর চাচার। মিনালের চাচা একসময় এমপি ছিলেন, খুব সৎ আর বিনয়ী হিসেবে খ্যাত মিনালের চাচা। বয়স হয়ে গেছে তার, তাই এখন রাজনীতি ছেড়ে একমাত্র মেয়ে কারিশ্মার সাথে কানাডাতে থাকে। অন্যদিকে মিনালের চাচি বিদেশে থাকতে একদমই পছন্দ করে না, সে নিজেই গুলশানে একা একা একটা বাসায় থাকে। ভালোই আছে দুজন, রাখি আর মিনালের বিয়ে ঠিক হয়েছে, আর 2 মাস বাদই ওদের কাবিন। বিয়ের আগে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাবে বলে বায়না ধরেছিল রাখি, তাই মিনাল ওর মামাতো ভাই তাহসিন আর খালাতো বোন শিলাকে নিয়ে 4 জন মিলে এখানে ঘুরতে এসেছে। বাগান বাড়িটা দেখতে বেশ সুন্দর, মাত্র 2 বছর আগে নতুন করে সব সাজানো হয়েছে। বাড়িটার ভেতরে ঢুকলে গুলশানের কোনো আলিশান বাড়িই মনে হবে, তবে এই বাড়িটার বাইরের প্রকৃতি খুব সুন্দর। ছাদে গেলে দূর দূরান্ত পর্যন্ত শুধু চা বাগান আর পাহাড় দেখা যায়। ভোরবেলা সূর্যটা ঠিক চা বাগানের মাঝখান দিয়ে ওঠে। বাড়ির এক পাশে মাঝারি সাইজের 2টা পুকুর, একটা ছোট পুকুর আর একটা বড় পুকুর। বড় পুকুরটা বাড়ির ঠিক পাশে আর ছোট পুকুরটা একটু দূরে। 2টা পুকুরেই শাপলা চাষ করা হয়।
সেই এক নাস্তা হয়ে গেল, এখানকার খাবার এত ফ্রেশ।
এটা কি তোমার ঢাকা শহর নাকি? যে মুরগিটা এত মজা করে মুখে দিচ্ছিলা সেটা আজকে সকালেই এই বাড়ির সামনে দৌড়াচ্ছিল।
সুস্থ সবল একটা মুরগিকে আমরা খেয়ে ফেললাম।
হ্যাঁ, এরপর থেকে আমরা অসুস্থ মুরগি খাবো।
মিনাল ভাই, আমার এখন আর ঘুম পাচ্ছে না, চলেন না আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি।
আমি এখন আর গাড়ি চালাতে পারবো না।
আরে গাড়ি লাগবে কেন, হেঁটে হেঁটে ঘুরে দেখা যায় না?
রাখি, শীলা কি বলো, যাবা?
যাওয়া যায়, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আর ওয়েদারটাও অনেক সুন্দর।
আমি যাব না, ভালো খাওয়ার পর ভালো একটা ঘুম দিতে হয়। তোমরা যাও, আমি বরং ঘুমাই, একেবারে বিকালে বের হব।
থ্যাঙ্ক গড, এখন তাহলে একটু শান্তিতে গড়া যাবে। তুই ঘুমা,
গুড নাইট। ও মিনাল ভাই, আমি ওই যে ওই ছোট্ট রুমটাতে ঘুমাই।
কেন?
বাড়ির একদম কর্নারের একটা রুম, ছিমছাম, দেখে মনে হচ্ছে ওখানে ভালো একটা ঘুম হবে।
ওটা হচ্ছে এই বাড়ির বর্ষাঘর।
কি?
ওই রুমটার উপরে ঢালাই নাই, টিনের চাল, যাতে বৃষ্টি পড়লে সেই বৃষ্টির শব্দ ভেতর থেকে শুনতে পাওয়া যায়। ওটা কারিশমার রুম ছিল।
জোস্তো, ক্যান আই প্লিজ স্টে দেয়ার?
ইউ ক্যান, আমি সাজ্জাদকে বলে দিচ্ছি রুমটা রেডি করে দিতে।
কারিশমা মিনালের চাচাতো বোন, ছোটবেলা থেকেই সবার থেকে অনেকটা আলাদা কারিশমা। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা ছাড়া কিছুই চিন্তা করত না, সেই বয়সে কারিশমা সারাদিন পেন্টিং নিয়ে পড়ে থাকত। ছোটবেলায় খুব অদ্ভুত অদ্ভুত সব ছবি আঁকত। সেই সব ছবিগুলোর মানে কেউ বুঝতে পারত না। ওকে জিজ্ঞেস করা হলে ও নিজেও বলতে পারত না কিছু, শুধু বলত ওর এগুলো ভালো লাগে তাই ও এরকম ছবি আঁকে। কারিশমার আঁকা বেশিরভাগ ছবিতে দেখা যেত ঝুম বৃষ্টি পড়ছে আর দূরে কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে। কারিশমা কোনো মানুষের ছবি আঁকতে পারত না। মেয়ের ছবি আঁকার প্রতি এত আগ্রহ দেখে বাবা একটা আর্ট টিচার ঠিক করে দেয় মেয়ের জন্য। কারিশমার বয়স তখন 16 কি 17 হবে।
তুমি আমার ঘরে কি করছ?
আমার নাম শীলা। এটা কি আপনার ঘর?
তুমি যে এখানে এসেছো আমাকে জিজ্ঞেস করেছিলে?
কে আপনি?
আমাকে চেনো না? তুমি জানো এখন আমি তোমাকে কি করতে পারি?
কি? এটা তো আমার স্বপ্ন ছিল। দেখ, এসিটা আবার বন্ধ হয়ে গেল।
কি হয়েছে শীলা, তুমি এখানে বসে আছো কেন? ঘুম শেষ?
আপনারা আসতে এত দেরি করলেন কেন?
দেরি করলাম কই, ঘুরে দেখতে লাগে না? বিকালে তোকে কোথায় কোথায় নিয়ে যাবো সব ঠিক করে আসছি।
শীলার বোধ হয় খিদে পেয়েছে।
সাজ্জাদকে বললে তো খাবার দিয়ে দিত।
না, খিদে পায়নি। ওই রুমের এসিটা একটু ঝামেলা আছে।
ওই এসিটার বয়স তোমার থেকেও বেশি, ওটা যে এখনো চলতেছে এটাই তো বেশি।
স্যার, খাবার দিয়ে দিব, প্রায় তো বিকেল হয়ে আসতেছে।
হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন।
আচ্ছা
মিনাল ভাই, বিড়ি খাবো, চলেন চলেন।
আসতে বল, সাজ্জাদ শুনে ফেলবে, এটা আরসিনা, উপরের ছাদে উঠতে হবে।
তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে শীলাকে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসছি। টাওয়েলটা একটু দাও না শীলা। কি হয়েছে তোমার, তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন? অর্ককে মিস করছো? ও আমাদের সাথে আসলেই পারত, কেউ কিছু মনে করতো না।
না, তেমন কিছু না, ঘুমের মধ্যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি।
কি দেখেছ?
পুরোপুরি ঠিক মনে নেই আমার, আপছে আপছে কি যেন দেখেছে। তার উপর আবার এসিটা একবার অফ হচ্ছিল আর একবার অন হচ্ছিল।
ও আচ্ছা, এই কথা, জার্নি করে এসে অনেক টায়ার্ড ছিলা তাই হয়তো।
আজকে কি বৃষ্টি পড়েছে বলো?
না তো,
আমি বৃষ্টির শব্দ শুনেছি। বৃষ্টির শব্দ শুনেই তো আমার ঘুম ভেঙেছে, কিন্তু বের হয়ে দেখি কোনো বৃষ্টি নেই।
আমরা টায়ার্ড থাকলে
আমাদের মস্তিষ্ক এরকম অনেক কিছুই নিজে নিজে বানিয়ে নেয় আমাদেরকে রিল্যাক্স করার জন্য। তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না তো, চলো লাঞ্চ করে আসি। বিকাল 4টায় লাঞ্চ, ফুড হবে যে 12টা বেজে গেল একদিনে।
ওর কি হয়েছে?
ঘুমের মধ্যে ভূত দেখেছে।
ভূত দেখিনি তো।
দেখনি? ও শোনো, তোমাকে বলা হয় নাই, তুমি আজকে যে রুমটায় ঘুমিয়েছিলে ওই রুমটা নিয়ে কিন্তু একটা কাহিনী আছে। রুমটা একটু পুরনো ধাঁচের দেখছ না?
হ্যাঁ ভাই, আমি ওইটাই ভাবতেছিলাম। পুরো বাড়ি রেনোভেট করা আর ওই রুমটা পুরানো।
এই বাড়িটা করার সময় ওই রুমটা যেভাবে করা হয়েছিল এখন সেটা সেভাবেই আছে।
তুমি এগুলো কি বলছো মিনাল ভাই?
ইচ্ছে করেই সেভাবে রাখা হয়েছে, এর পেছনে কোনো ভূতের হাত নেই। চিল, আমি শিলাকে একটু ভয় দেখাচ্ছিলাম।
আই হেট ইউ মিনাল ভাই।
আমি জানি না কয়দিন থাকবে, কিছু বলে নাই, এক সপ্তাহ হবে হয়তো। হ্যাঁ জানি আমি, কিন্তু কি আর করা, না আমি কিছু বলতে পারবো না।
মিনাল ভাই, সাজ্জাদ কার সাথে কথা বলে?
ফোনে কথা বলে হয়তো।
ওর কানে তো কোনো ফোন নেই।
তাহলে হয়তো একা একাই কথা বলে।
একটা মানুষ একা একা আবার কিভাবে কথা বলে?
বলতেই পারে, ওর জীবনে ইচ্ছা থাকতে পারে না। তুমি তো ঘুমের মধ্যে খাও, এখন যদি আমি বলি যে একটা মানুষ ঘুমের মধ্যে কিভাবে খায়।
ঘুমের মধ্যে খাওয়া আর নিজে নিজে কথা বলা দুটি কিন্তু আলাদা জিনিস মিনাল ভাই।
বাদ দাও, ও থাকুক ওর মতো, চলো বের হই, ঘুরে আসি একটু।
সারারা কি বাইরে যাইতেছেন?
হ্যাঁ, তুমি যাবা নাকি?
চলেন আপনাদের একটু দেখা নিয়ে আসি।
তোমাদের এই পুকুর পাতনা অনেক সুন্দর।
আমি নিজ হাতে বাঁধাই করছি এটা।
বাহ, চলেন সামনের দিকে আগাই।
শিলা, আমার একটা ছবি তুলে দাও না।
তোমার ফোনটা দাও।
তোমার ফোনে কি হয়েছে?
আমার ফোনের পেছনের ক্যামেরা ভাঙা।
তুই ওইটা এখনো ঠিক করিস নাই?
না।
কেন?
আমার ইচ্ছা।
ওই দিকে একটা আম বাগান আছে, খুব সুন্দর।
ওইটা এখনো আছে? ওই জায়গায় না কারা বাড়ি বানাবে বলেছিল?
বলছিল, কিন্তু আপনার চাচা সেটা হইতে দেয় নাই। ওইখানে একটা ছোট্ট পার্কের মতো বানাইছে।
চলো সেখানে যাই।
চা বাগান থেকে ঘুরে আসি আজকে, ওখানে কালকে সকালে যাব একটু ভোরের দিকে। তুমি মর্নিং ওয়াক করলে আর আমাদের ঘোরাও হয়ে গেল।
ওকে।
মোট কয় হাজার ছবি তুললি?
50,000। তোর কি তাতে?
ঘুরতে আসছিস, নিজের চোখ দিয়ে প্রকৃতি দেখ, সেলফি ক্যাম দিয়ে নিজের চেহারা তো প্রত্যেক মিনিটেই দেখিস।
জায়গাটা অনেক বেশি সুন্দর মিনাল ভাই। অনেক আগে না তুমি একবার আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলে, তখন না এসে অনেক বড় মিস করেছি। আচ্ছা, আমি পুকুর ঘাটে একটু নামলাম, পানিতে পা ভিজিয়ে রাখতে ইচ্ছে করছে।
শুনেন, আপনারা এখানে বেশিক্ষণ দাঁড়ায়েন না।
কেন?
আফা, ও আফা, উঠে আসেন, এই সাজের বেলা পুকুরে নামতে হয় না।
কেন, নামলে কি হয়?
এমনি লোকে বলে।
লোকে বলে বলুক, আমার কি তাতে?
না আপা, তাও কিছু কিছু কথা মানতে হয়।
আমি ওসব শুনছি না।
আপা, আপনি একটু ওই আপারে দেখে রাখেন।
দেখে রাখতে হবে কেন?
আরে না না, ভয় পায় না, বর্ষার মৌসুম, বৃষ্টি পড়া, ঘাটটা একটু পিছলা হয়ে আছে আর কি।
আমি যাচ্ছি ওদের সাথে।
সাজ্জাদ, লুচি ভাজতে পারবা?
জি স্যার, পারবো।
নাস্তায় লুচি আর গরু ভুনা খাবো, আর 10 মিনিট পর টেরেসে গিয়ে কফি দিও।
আচ্ছা।
চলছে কুয়াশা ব্রটিউবা এগুলো আইসক্রিম, সাথে আছে আরজি শারমিন। আমরা প্রথমবার শুনে ফেলেছি, অনেকগুলো নামও চলে এসেছে, অনেকগুলো চরিত্র দেখতে পেয়েছি আমরা, রাখি, মিনাল, তাহসিন, শিলা আর অনেকে। তো কথা না বলি, আজকের গল্পটা বেশ বড়, আজ সময় লাগবে শুনতে, আমি কথা বলে মিস করে যাবার অনেকটা। তাই চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, চলছে কুয়াশা ব্রটিউবা এগুলো আইসক্রিম, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছে শারমিন।
তাহসিন কোথায়?
কি জানি, ও কি সব জায়গায় আমাকে বলা যায় নাকি?
উপরে ছাদে কে?
ও হ্যাঁ, ও হয়তো স্মোক করতে গেছে, রুম থেকে বের হওয়ার সময় ওর হাতে সিগারেটের প্যাকেট ছিল।
তাহসিন, আয় তাহসিন। জি ভাই, নিচে আসো।
আপনি নিচে কখন নামলেন ভাই?
মানে তুমি আমাকে না বলে একা একা উপরে কি করো? আর তোমাকে না মানা করেছি, আমাকে সারা বিড়ি খাবা না?
আপনাকে সাথে নিয়ে তো গেলাম, উপরে উঠে আপনি আমাকে বললেন তুমি বিড়ি খাও, আমি দরজার সামনে আছি, দেখি সাজ্জাদ আছে কিনা এদিকে।
মেফাজলামি করো, আমি তো ওদের সাথে এখানে বসে আছি সেই কখন থেকে, তোমার জন্য বসে থাকতে থাকতে আমার কফি ঠান্ডা হয়ে গেছে।
That's true bro, we have been waiting for you for a very long time.
তোমার সিগারেটের নেশাটা বাদ দাও, দু মিনিট পর পর না খেলে হয় না তোমার।
আচ্ছা থামো তো, সাজ্জাদ একটু পরে লুচি নিয়ে আসবে। তাহসিন বসো।
ভাই বিশ্বাস করেন, আপনাকে নিয়ে কিন্তু আমি ছাদে উঠছি।
খুব বিশ্বাস করেছি।
ভাই বোতল কখন খুলবেন? এই সন্ধ্যায় তুমি বোতল খাবা না? মানে জিজ্ঞেস করলাম আর কি।
সাজ্জাদ ঘুমানোর পর ওর সামনে কিছু করা যাবে না।
ভাই পার্টিটা আমার রুমে হোক, চলেন না?
শিলাদের রুমে হবে, ওই রুমটা বড়। কিন্তু শোনো, রুমের মধ্যে স্মোক করতে পারবে না, আর ড্রিঙ্ক করে ঘর নোংরা করা যাবে না।
ওকে।
আমাদের রুমে একটা অয়েল পেইন্টিং আছে, ওটা কি করিশ্মাপু?
হ্যাঁ, ওটা ওর ছোটবেলার ছবি, ওর আর্ট টিচার একে দিয়েছিলেন।
আমি কেন দেখলাম না?
কারণ তুমি আমার রুমে যাওনি এখন পর্যন্ত, খুব সুন্দর ছবিটা।
ছবিটা ছবিটা সরানোর কথা আমি কিভাবে ভুলে গেলাম? কাজটা ভালো হইল না, আমার আরো খেয়াল করা উচিত ছিল।
Yo baby, these are the things I need in my life.
আস্তে এক পেক না খেতে এরকম।
শিলা তুমি নিচ্ছ না যে? আই ডোন্ট ফিল লাইক ড্রিঙ্কিং টু নাইট।
ওকে, ইউ ক্যান টেক কেয়ার অফ মি দেন।
শিওর।
চুপ তো, সব ঢং।
এই তুই চুপ থাক তো।
অর্কের সাথে কথা হয়েছে?
না। কেন, ঝগড়া করেছে নাকি? আরে না, আই এম অন আ ট্রিপ। ট্রিপে এসে না ঘুরে সারাদিন ফোনে সেই ঢাকার মানুষের সাথে প্রেম প্রীতি করার কোনো মানে হয় না।
বাহ, ভেরি ম্যাচিওর।
ঢং যতগুলা, কথা বলবা না কিন্তু সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকবা। মিনাল ভাই, আরেকটা রাউন্ড হয়ে যাক।
তাহসিন, তুই আবার গান শুরু করিস না প্লিজ, আমার মাথা ধরে যাবে।
আমার গলা ভাঙা, তোকে বদদোয়া লাগছে,
এই নাও।
রাখি, আমাকে একটু জুস দিও তো।
এই নাও, চিপস দিব?
না।
আমরা এরপরে কই যাবো জানেন? আমরা এরপরে সেন্ট মার্টিন যাবো।
এই বর্ষে তুমি সেন্ট মার্টিন যাবো?
ছাতা নিয়ে যাবো বস, ছাতা।
তোমাকে একটা রেইনকোট কিনে দিব, লাল রঙের।
হ ভাই, তাহলে কিন্তু খুবই ভালো হয়।
কাঁথা একটা।
ভাই পিড়ি খামো, ভাই পিড়ি আসবে না একটু লগে, চলেন না।
এখন আমি উঠতে পারবো না, তুমি একাই যাও, সাজ্জাদ তো ঘুমোচ্ছে।
ভাই টেরেসে গেলে হবে ভাই, ওই উপরে যাইতে ইচ্ছা করতেছে না।
তোমার যেখানে মন চায় তুমি সেখানে।
উফ, লাইটারটা কোথায় যে রাখলাম! ও এই তো পেয়েছি। ধুরো, এটা তো লাইটার না, কত কিছু যে থাকে আমার পকেটে।
এই নিন।
ও থ্যাংক ইউ।
You're welcome.
Do you smoke?
Mm-hmm. Thank you.
Okay, never mind.
আকাশে মেঘ জমেছে, একটু পরেই বৃষ্টি হবে।
সেইটাই ভালো, সারা রাত বৃষ্টিতে ভিজে কাটিয়ে দেব।
বৃষ্টি পছন্দ আপনার?
অনেক, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি ভালো লাগে না।
কেন?
জানি না, কেমন যেন শহরের মানুষ বৃষ্টি বুঝে না, বৃষ্টি নামতেই ছোটাছুটি শুরু করে দেয় নিজেদের বাঁচানোর জন্য। বৃষ্টি ছাতার ভিতর থেকে দেখার জিনিস বলেন। বৃষ্টি নামলে ভিজতে হয়, মন খুলে গান গাইতে হয়।
আচ্ছা,
সরি, আপনার নামটা জানা হলো না।
নাম জেনে কি হবে?
ট্রু, নাম পৃথিবীর খুব তুচ্ছ একটা বিষয়। সব মানুষই একে অপরের চেয়ে আলাদা, কিন্তু আমরা মানুষ আলাদা করি, তাদের নাম দিই। কি অদ্ভুত!
আপনি তো খুব গুছিয়ে কথা বলেন। আপনার সিগারেট তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে।
যাক, এই বৃষ্টি সব ময়লা ধুয়ে নিয়ে যাক।
ভেতরে যাচ্ছেন না জি?
বৃষ্টি বিলাস। আচ্ছা, আপনাকে এর আগে এখানে দেখিনি কেন?
এই গাধা, একা একা বৃষ্টিতে বসে আছিস কেন? ভেতরে আয়, জ্বর বাঁধলে তোকে সেবা যত্ন করতে পারবো না।
একা কোথায়?
আহা, কথা বাড়াস না তো, আয় তাড়াতাড়ি, নইলে আমি মিনাল ভাইকে ডাকবো। কিন্তু
তুই না একটু বেশি কথা বলিস।
তুমি এতক্ষণ বাইরে ছিলে কেন?
গল্প করছিলাম।
কার সাথে?
ওই তো, ওই মেয়েটার সাথে।
কোন মেয়েটা?
ওই যে দেয়ালে যার ছবি টানানো।
ও কারিশ্মার কথা বলছে। কারিশ্মা এখন কানাডা থাকে।
মানে তাহলে এতক্ষণ কার সাথে ছিল?
উফ, ও বলল আর তোমরা বিশ্বাস করলে? হি ইজ ড্রাঙ্ক, একা একাই বসেছিল।
আমার ঘুম পাচ্ছে।
হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়ো, কালকে ছাদ থেকে আমরা সানরাইজ দেখব। গুড নাইট।
গুড নাইট।
আমি লাইট অফ করে দিলাম।
আচ্ছা,
ঘুমাও, কিছু লাগলে আমাকে ডাক দিও।
শিলা, শিলা,
কি হয়েছে?
ওই পেইন্টিংটা নড়ছে কেন?
কোন পেইন্টিং?
মিনালের কাজিনের পেইন্টিংটা।
রাখি, রুমের সব লাইট অফ, কোথায় কি আছে সেটাই তো দেখা যাচ্ছে না।
না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
তুমি ড্রাঙ্ক, অন্যদিকে ফিরে ঘুমাও তো।
শিলা, তুমি কি শুনতে পাচ্ছ? ছবিটা হাসছে।
ও, ছবি কখনো হাসে নাকি? তুমি ঘুমাও তো।
তুমি কেন শুনতে পাচ্ছ না? আমি স্পষ্ট শুনছি, ছবিটা হাসছে। আমি এই রুমে থাকবো না।
দেখি, দাঁড়াও, এই যে লাইট জ্বালিয়েছি, এখন দেখো তো পেইন্টিংটা কি হাসছে, কথা বলছে নাকি নড়ছে?
না,
বলেছিলাম না
আমরা লাইট অন করে ঘুমাই, প্লিজ।
আচ্ছা, ঠিক আছে।
মিনালের চাচাতো বোন কারিশ্মা, সে এখন কানাডাতে থাকে। ও লেভেল দিয়ে ওকে কানাডা পাঠিয়ে দেয় ওর বাবা। সে প্রায় 15 বছর আগের কথা। এরপর কারিশ্মার কখনো দেশে আসেনি। তাহলে আজ রাতে তাহসিন টেরেসে বসে কার সঙ্গে কথা বলল? কে গুনগুন করে গান শোনাল ওকে? রুমে থাকার পেইন্টিংটা, মানে যেটা ওর আর্ট টিচার রেখে দিয়েছিলেন, সেটা কি আসলেই নড়ছিল, হাসছিল, নাকি ড্রিঙ্ক করার কারণে সবাই একটা ঘোরের মধ্যে এসব দেখেছে? এরকম অনেক প্রশ্নই থেকে যায়। সব প্রশ্নের উত্তর খোঁজা মাঝে মাঝে অনেক কঠিন হয়ে পড়ে।
গুড মর্নিং।
গুড মর্নিং। কয়টা বাজে?
12:37
রাত।
না, ভোর 12টা বাজে। আরে আমরা তো রাতে ঘুমালামই 3টার দিকে।
বলো কি, এত বেলা হয়ে গেছে?
হুম,
সবাই কোথায়?
তাহসিন এখনো ঘুমাচ্ছে, মিনাল ভাই উঠে গেছে, আসবে এখানে একটু পর। এসো।
গুড মর্নিং রাখি।
গুড মর্নিং।
ঘুম কেমন হলো?
ভালো।
তুমি নাকি রাতে ভূত দেখছো?
উফ, ওরকম কিছু না।
রাখি, তুমি কেমন ভূত দেখতে পাচ্ছ?
এই, তুমি রুম থেকে বের হও তো।
ও, তোমরা সবাই এখানে?
আসছে নবাব, দুপুর 1টা পর্যন্ত ঘুমায়, আবার বেশি কথা বলে।
তোমরা সানরাইজ দেখার সময় আমারে ডাক দাও নাই কেন?
ওরা নিজেরা ঘুম থেকে উঠলে তো তোকে ডাক দিবে। আমি একা একা ছাদে গিয়েছিলাম ভোরবেলায়, সবাই তখন নাক ডেকে ঘুম।
আমি কি নাক ডাকি?
জি ম্যাডাম।
হ্যাঁ।
আচ্ছা মিনাল ভাই, একটা কথা বলি।
তুই তো সারাদিন কথাই বলিস, কথা না বলে থাকতে পারিস নাকি তুই?
চুপ কর তো। মিনাল ভাই, আজকে সাজ্জাদকে দেখলাম ভোরবেলা। আমি ছাদে উঠেই দেখি উনি চা বাগানের মাঝখান থেকে বের হচ্ছে।
এত ভোরে?
হ্যাঁ।
স্ট্রেঞ্জ,
লোকটার বোধহয় মাথায় সমস্যা।
অস্বাভাবিক কিছু না, একা একা থাকে তো বেচারা।
আমি এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি।
কারিশমাকে?
হ্যাঁ,
ফেসবুকে দেখেছো মনে হয়, আমার পোস্টে মাঝে মাঝে কমেন্ট করে।
ও, হতে পারে।
আপা, আপনাকে না মানা করছিলাম, সন্ধ্যার সময় এই পুকুর ঘাটে না বসায় ভালো।
কেন?
এই পুকুরের একটা সমস্যা আছে।
কি সমস্যা?
আপনি শহরের মানুষ বললে নাও বিশ্বাস করতে পারেন।
ও আচ্ছা, ভূত টুত টাইপের কিছু, তাই তো? বুঝেছি। শোনেন সাজ্জাদ ভাই, আমি ওসব ভূত টুত বিশ্বাস করি না।
বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, আমি সতর্ক কইরা দিলাম আর কি।
আচ্ছা ঠিক আছে, তা বলেন শুনি কি হয়েছিল এখানে।
তেমন কিছু হয় নাই, দুইটা বাচ্চা খেলতে খেলতে পানিতে পড়িয়া গেছিল।
তারপর মারা গেছে, তাই তো?
ওইটুকুন বাচ্চা, পানিতে পড়লে কি আর বাঁচে?
শুনেন, বাচ্চার মা বাবা বাচ্চার দিকে খেয়াল না রাখলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে।
তা সত্য, কিন্তু একটা বাচ্চার লাশ খুঁজা পাওয়া যায় নাই, পানিতে মানুষ নামছিল, কোথাও খুঁজা পায় নাই। কেউ কেউ বলে।
কি বলে কেউ কেউ?
লোকে বলে পুকুরের সর্দার ওই বাচ্চারে খায়া ফেলছে, তাই লাশ খুঁজা পাওয়া যায় নাই। যে সেন্সি হোক আপা, এইটা অনেকের এই টান দিছিল, কিন্তু কাউরে নিতে পারে নাই।
তাই নাকি? কে টান দিয়েছিল?
থাক আপা, আপনি আমারে পাগল ভাবতেছেন। চলেন আপা, ভেতরে চলেন,
আমি আরো কিছুক্ষণ বসব।
আচ্ছা।
ও মা, কি হয়েছে শিলা? তোমার সারা শরীর এরকম ভিজে আছে কেন? বাইরে বৃষ্টি হয়েছে নাকি?
ওই ইডিয়ট সাজ্জাদ, ওকে আমি দেখে নিব, কত বড় স্টুপিড একটা।
কি হয়েছে?
ও আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে।
হোয়াট? সিরিয়াসলি?
হ্যাঁ, আমি বসেছিলাম পুকুর ঘাটে, উনি আসলো, এসে কিছুক্ষণ আজে বাজে যত সব কথা বলে গেল, এরপরে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি সাঁতার না জানলে কি হতো আজকে?
দাঁড়াও সাজ্জাদ, এই সাজ্জাদ, উপরে আসে এখনই।
কি হয়েছে রে এখানে শিলা? তোর কি অবস্থা?
এটা ফাইজলামি করার সময় না তাহসিন।
জি স্যার। তুমি শিলাকে ধাক্কা দিয়েছো কেন?
আমি আপাকে ধাক্কা দিতে যাব কেন?
একদম একদম মিথ্যা কথা বলবেন না, দেখেন আমার কি অবস্থা।
আমি তো আপনার সাথে কথা বইলা বাড়িতে চলে আসছি আপা।
শিলা, তোমাকে কখন ধাক্কা দিয়েছে?
এই তো এই একটু আগে, পুকুর থেকে উঠেই তো আমি সোজা এখানে চলে আসলাম।
সাজ্জাদ ভাই তো অনেকক্ষণ ধরেই আমার রুম গুছাইতেছিল।
আমি আপনারে ধাক্কা দেই নাই আপা, বলছিলাম পুকুর ঘাটে সন্ধ্যায় না যাইতে।
তুমি এখন যাও।
জি স্যার। নাস্তা দিব কিছু?
না।
আই সোয়ার হি ওয়াজ দ্য ওয়ান হু পুশড মি। আমি স্পষ্ট বুঝেছি কেউ পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে।
কিন্তু ও তো আমার রুমে ছিল, আমার সামনেই ছিল।
কি হচ্ছে এখানে? আমার ভালো লাগছে না, চলো আমরা ঢাকায় চলে যাই।
এই সময় রওনা দেওয়া যাবে না, আমরা কাল সকালে নাস্তা করে রওনা দিব।
তুই মনে হয় এমনি এমনি পড়ে গেছিলি, তোর মনে হয়েছে কেউ ধাক্কা দিছিল।
তাহসিন আমি কি পাগল নাকি?
আচ্ছা বাদ দাও, এই তর্কের কোনো সমাধান হবে না। শীলা তুমি আর পুকুর ঘাটে যেও না।
জি আচ্ছা মিনাল ভাই।
মিনাল ভাই আমি আজকে ওই যে বর্ষারুম না কি জানি ওইটাই থাকবো।
তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো।
আমি স্পষ্ট বুঝেছি কেউ আমাকে ধাক্কা দিয়েছিল। তুমিও কি আমার কথা বিশ্বাস করছো না?
আমি কিছু বুঝতে পারছি না শীলা। আসার পথে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই বলেছিলাম আমাদের এখানে আসা বোধহয় ঠিক হচ্ছে না।
উপরের ছাদে কি কেউ আছে? সাজ্জাদের গলা মনে হচ্ছে না, কিন্তু ও কার সাথে কথা বলে? মিনাল আর তাহসিন তো ওদের রুমে।
আমি জানি না, এই লোকটার মাথায় সিরিয়াস সমস্যা আছে।
সাজ্জাদ ভাই।
জি আপা।
আপনি কার সাথে কথা বলছিলেন?
কই আপা, না তো।
আপনার সমস্যাটা কি বলেন তো?
আমার একটু নিচে যাইতে হবে, আমারে ডাকে।
কে ডাকে? আরে চলে গেল এই লোকটা। না এক এক সময় এক এক ভাবে কথা বলে।
রাখি, আয় রাখি।
আসছি। বলো।
তাহসিন কি তোমাদের সাথে?
না, ও তো তোমার সাথে ছিল। তোমরা না একই রুমে ছিলে?
হ্যাঁ, কিন্তু হুট করে কোথায় জানি বের হয়ে গেল, কিছু বললো না। আমি ভাবলাম তোমাদের সাথে গেছে হয়তো।
না তো, আমরা তো ওকে দেখি নাই।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। আর যে গল্পটি শুনছেন সেই গল্পটির নাম হচ্ছে এ বাড়িতে কেউ থাকে না, চলছে কুয়াশা ব্রটিউ বা এগলো আইসক্রিম, আর সঙ্গে আছে শ্যামি। চলে যাব এখন শেষ পর্বে গল্পের। আর গল্পের শেষ পর্বে কি রয়েছে, কেন এ বাড়িতে কেউ থাকে না, সে সব রহস্য উদ্ঘাটিত হবে, অথবা উদ্ঘাটিত নাও হতে পারে, আমরা কিচ্ছু জানি না। সবকিছু অপেক্ষা করছে আমাদের শেষ পর্বে। চলুন তাহলে শুনি গল্পের শেষ পর্ব, চলছে কুয়াশা ব্রটিউ বা এগলো আইসক্রিম, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
আচ্ছা আপনি এখানে কি করেন?
কিছু না, বসে আছি।
আপনি কি এই বাড়িতে থাকেন? আপনাকে কিন্তু আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে।
আচ্ছা তাই নাকি?
হ্যাঁ, কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছেন?
আজ পূর্ণিমা।
হ্যাঁ, বাহ, আপনি দেখি হিসাবও রাখেন।
আজ আমার একটা বিশেষ দিন।
জন্মদিন? তাহলে
আপনি এখন নিচে চলে যান, আপনাকে দেখলে ও খুব রাগ করবে।
ওকে মিনাল ভাই? না না, উনি রাগ করবেন না, উনি বরং আপনাকে দেখলে রাগ করবেন। না বলে উনার বাড়ির ছাদে চলে আসেন আপনি।
আমি ওর কথা বলছি না।
তাহলে
তাহসিন, তাহসিন।
জি মিনাল ভাই, আমি ছাদে।
একে একে ছাদে কি করো, নিচে নামো।
জি আচ্ছা ভাই।
মিনাল ভাই আর তাহসিন কি ঘুমিয়ে পড়েছে?
মিনাল তো সেই কবেই ঘুম, তাহসিন ওর রুমে, কি করছে কে জানে।
কিন্তু ওর রুমে তো কেউ নেই।
ও তো বলল আজ রাতে ও বৃষ্টির রুমটাতেই থাকবে, ওখানে আছে হয়তো।
ও আচ্ছা। এই রাখি, তুমি কি কিছু নোটিস করছো?
কি?
ওই যে ওই অয়েল পেইন্টিং এর চোখটা শুধু নড়ছে, যেন ঘুরে ঘুরে এই পুরো রুমটা দেখছে। শিলা, আমি সেদিন বলেছিলাম তোমাকে, তুমি আমার কথা বিশ্বাস করনি। আমিও সেদিন এটাই দেখেছিলাম। রাখি, ওর হাসিটা একটু প্রশস্ত হচ্ছে, ছবিটা হাসছে, শুনতে পাচ্ছ? রাখি, ছবিটা হঠাৎ বদলে গেল কেন? ছবির মেয়েটা কোথায় গেল? শিলা, চলো আমরা এখান থেকে বের হই। আমি আজ রাতে আর এখানে থাকবো না, আমি এই রুমে কিছুতেই থাকতে পারবো না।
কোথায় যাচ্ছ তোমরা? আমাকে একা রেখে কেন চলে যাচ্ছ?
তুমি ছবি দেখে কিভাবে বের হলে?
কত বছর আমি এখানে একা একা আছি, কেউ নেই আমার সাথে। আমার তো একা একা থাকতে ভালো লাগে না। জানো, আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি। আমি তোমাদেরও ছবি আঁকবো, তারপর আমরা সবাই এখানে থাকবো, তখন আমার আর একা লাগবে না।
শিলা, দরজা খুলো তাড়াতাড়ি। চেষ্টা করছি কিন্তু দরজা তো খুলছে না। তাসিম, তুই এখানে?
হ্যাঁ, তোরা দরজা নিয়ে এমন যুদ্ধ করছিস কেন?
তাসিম, তুই প্লিজ ভিতরে আয়।
কি হয়েছে?
ওই ছবিটার মেয়েটা কোথায় যেন চলে গেছে।
কই, সব তো ঠিকই আছে।
ও,
তোমরা এইটা দেখে এমন চিল্লাচিল্লি করছিলে? শিলা তো একটা গাধা, ওর পক্ষে এসব সম্ভব? কিছু খেয়েছো নাকি তোমরা?
না, আমরা ফুল সোবার।
ওকে, ঘুমা, আমি গেলাম।
আমরা আজ এখানে ঘুমাবো না।
আচ্ছা, তাহলে আমার রুমে গিয়ে ঘুমাও, ওখানে কোনো অয়েল পেন্টিং নেই। ওকে, না, একটা ফুলের অয়েল পেন্টিং অবশ্য আছে, কিন্তু ফুল তো আর কথা বলে না।
এখন একটু শান্তি লাগছে। আমরা তখন যা দেখলাম সব কি ভুল ছিল? না, আমরা ঠিকই দেখেছি, এই বাড়িটাতে সমস্যা আছে। কিন্তু কারিশ্মা আপু তো কানাডাতে থাকে, দিব্যি বেঁচে আছে, উনি এখানে কিভাবে আসবে? সেটাই তো বুঝতে পারছি না। আমি মাঝে মাঝে সাজ্জাদকে দেখি ছাদে গিয়ে কার সাথে যেন কথা বলে, আর জিজ্ঞেস করলে অস্বীকার করে।
তুমি কি এগুলো মিনাল ভাইকে বলেছ?
না, ও একদম বিশ্বাস করে না, ওকে বলে লাভ নেই।
তাহলে তো আজকের কথা বলল ভাইয়া বিশ্বাস করবে না।
যাই হোক, সকালে তো আমরা রওনা হচ্ছি, রাতটা কোনো মতে পার করতে পারলেই হল।
এই রুমটা আসলেই জোস, কি সুন্দর বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়। কিন্তু আকাশে না একটু আগে একদম পরিষ্কার ছিল, হুট করে বৃষ্টি শুরু হলো কেমনে কে জানে।
কেন বৃষ্টি আপনার ভালো লাগে না?
আরে, আপনি এখানে এলেন কিভাবে?
আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করছেন আমি কিভাবে এলাম? বেশ অদ্ভুত তো আপনি।
আপনার ঘর মানে? আপনি আমার অনুমতি না নিয়ে আমার ঘরে কেন ঢুকেছেন, তাও আবার এত রাতে? আপনার বাসার মানুষ কিছু বলে না?
এটাই তো আমার বাড়ি, আমার ঘর। উল্টো আপনি আমার ঘরে আমাকে না বলে চলে এসেছেন।
কে আপনি?
কারিশ্মা।
কোন কারিশ্মা? কি করে সম্ভব?
আমার এখানে একা একা থাকতে খুব ভয় করে। তুমি থেকে যাও।
তাসিনের কি অবস্থা?
ওর গায়ে এখন অনেক জ্বর। এই, তুই কি রাতে বৃষ্টিতে ভিজেছিলি?
না।
তাহলে তোর এই এত জ্বর এলো কিভাবে?
হ্যালো চাচি, কেমন আছো?
আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোর ছবি দেখলাম ফেসবুকে, তোরা আমাদের বাগান বাড়িতে গেলি কবে?
কিছুদিন আগে এসেছিলাম, এখন ঢাকা ফিরে যাচ্ছি।
একা একা কি কি করলে না করলে আমাকে জানিয়ে গেলেই পারতি, আমি আশপাশের মানুষদের বলে তোদের খাবার ব্যবস্থা করে দিতাম।
সাজ্জাদ ছিল তো, কোনো সমস্যা হয়নি, যাওয়ার আগে ওকে ফোন করে গিয়েছিলাম।
সাজ্জাদ কি পেলি কোথায়? ও তো অনেক আগে পুকুরে ডুবে মারা গেছে, কেউ কেউ বলে আত্মহত্যা করেছিল। সেই কবে থেকে তোর চাচাকে বলছি বাড়িটাতে নতুন একটা কেয়ারটেকার রাখার জন্য, তোর চাচা আমার কথা কোনো গুরুত্বই দেয় না, আর কেন জানি ওখানে কেউ কাজও করতে চায় না। আচ্ছা শোন, তোরা বাড়ির চাবিটা পেলি কোথায়? হ্যালো হ্যালো মিনাল, কিরে শুনতে পাচ্ছিস? কি হয়েছে, ফোন রেখে দিলে কেন?
কিছু হয়নি।
ওই বাড়িতে কেউ থাকে না, প্রায় 17 বছর আগে সেই বাড়ির কেয়ারটেকার সাজ্জাদ বাড়ির সামনের পুকুরে পড়ে মারা যায়। পুকুরের নিচ থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছিল। এরপর থেকে সেই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কারিশ্মার আর টিচার ছিল ভৌমিক, সেখানকার খুব সাধারণ পরিবারের ছেলে। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল, বাবার ভিটে বাড়িতে ভৌমিক একাই থাকত। খুব সুন্দর ছবি আঁকত ভৌমিক, গ্রামে ঘুরে ঘুরে সবার ছবি এঁকে টাকা রোজগার করত। একদিন তাকে দেখে কারিশ্মার বাবার খুব মায়া হয়, তাই তাকে সে নিজের মেয়েকে আর্ট শেখাবার চাকরি দেয়। তখন কারিশ্মার উঠতি বয়স, ভৌমিকের আঁকা দেখে আর ওর সাথে কিছুদিন কথা বলে তার প্রতি একটা ভালো লাগা শুরু হয় কারিশ্মার। ভৌমিকেরও তখন খুব একটা বয়স বেশি না, কারিশ্মার চেয়ে মাত্র 4-5 বছরের বড়। কারিশ্মা দেখতে এত সুন্দর ছিল যে ওকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। সে প্রেম থেকে ভৌমিকর একটা ছবি এঁকে দিয়েছিল, জন্মদিনের উপহার দিয়েছিল সেই ছবিটা। সেটাই তার কাল হয়ে দাঁড়ায়, ছবিটা দেখে সব বুঝে ফেলে কারিশ্মার বাবা। সেদিন মাঝরাতে কারিশ্মা ঘুমিয়ে যাওয়ার পর ওর খাটের নিচ থেকে বেশ কিছু প্রেমের চিঠির একটা বাক্স পায় ওর বাবা। সেই রাতেই ভূমিকে ডেকে পাঠায়, কোনো কথা না শুনেই শ্বাসরোধ করে হত্যা করে ভূমিকে। কারিশ্মার বাবার কাছে এই প্রেম নিষিদ্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে কারিশ্মা তার খাটের নিচে বাক্সটা না খুঁজে পেয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। তখন ওর বাবা ওকে বলে তার ভালোবাসাকে সে বাড়ির পেছনে পুঁতে রেখেছে। বাবাকে কিছু বলার সাহস পায়নি কারিশ্মা। কয়েক বছর পরেই কারিশ্মাকে কানাডা পাঠিয়ে দেওয়া হয়। কয়েক বছরের মধ্যে পুরো বাড়ি খালি হয়ে যায়, কিন্তু এরপরও সেখানকার মানুষ নাকি প্রায় দেখত কারিশ্মার ভৌমিক ছাদে দাঁড়িয়ে গল্প করছে। ভৌমিক মারা যাবার পর অদ্ভুতভাবে সাজ্জাদ ছবি আঁকতে শুরু করে, হুবহু ভৌমিকের মতো। কারিশ্মা বেঁচে আছে এখনো, কিন্তু তার ভেতরের সত্তা এখনো আটকা পড়ে আছে এই বাড়িতে ভৌমিকের সাথে। রাখি, মিনাল, শিলা আর তাহসিন ওরা ঢাকা থেকে এসেছিল, আবার ঢাকাতেই ফিরে যাচ্ছে। কিন্তু ফিরে যাচ্ছে মনে অনেক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নের উত্তর হয়তো কখনোই পাওয়া হবে না। কুয়াশা চলছে, ব্রট ইউ বাই গ্লু আইসক্রিম, আর সঙ্গে আছি আমি আর জি শারমিন। গল্প শেষ হয়ে গেল, আজকের গল্পের নাম ছিল এই বাড়িতে কেউ থাকে না, লিখেছে জাসিয়া বিনতে শামীম। নাট্যাংশ পরিচালনায় ছিলেন অনিকা চৌধুরী প্রিয়ন্তি এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি এই বাড়িতে কেউ থাকে নাই কারা কারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রাখির চরিত্রে অভিনয় করেছেন সোহাগ, মিনারের চরিত্রে নীরব, তাহসিনের চরিত্রে পৃথ্বী, শিলার চরিত্রে জাসিয়া, সাজ্জাদের চরিত্রে মঞ্জু, কারিশ্মার চরিত্রে প্রিয়ন্তি এবং চাচির চরিত্রে নিতুল। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও সবার আমন্ত্রণ রইল কুয়াশা শুনবার। এতক্ষণ চলছিল কুয়াশা ব্রট ইউ বাই ইগলু আইসক্রিম, আর আপনাদের সাথে ছিলাম আমি আর জি শারমিন। সবাইকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি। Exclusively on FusionBD.com.